السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله. الله تعالى অশেষ মেহেরবানি যা আমাদেরকে একটা মসজিদ মাদ্রাসার সামনে রেখে এই দিনই মাহফিলে কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাল অনেক মানুষকে দিয়েছেন, কিন্তু সকলের মাল তিনি গ্রহণ করেন না। যারা বাহবা পাওয়ার জন্য দেয়, দুনিয়াবি কোন উদ্দেশ্যে দেয়, ভোটে জয়ী হওয়ার জন্য দেয়, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য দেয়, এক এক ধরনের লোকের এক এক উদ্দেশ্য থাকে, যার একটাও সহি নয়, আল্লাহর জন্য নয়। এই ধরনের মাল সাধারণত আল্লাহ তাআলা গ্রহণ করেন না। একান্ত টয়লেট নির্মাণে এগুলো খরচ হয়, এই জন্য ভাগ্য দরকার, কিসমত দরকার, মুরব্বীদের দোয়ার দরকার, ওলামায়ে কেরামের সাথে মহাব্বত দরকার। এই জিনিসগুলো থাকলে তারা যে পয়সাটা দিবে সেখানে আল্লাহর দিন কায়েম করা ছাড়া, আল্লাহর দিনের নুসরত করা ছাড়া, আল্লাহর দিনের খেদমত করা ছাড়া দ্বিতীয় কোন মকসুদ তার থাকবে না, কোন মকসুদ নেই। তার দান কারো কাছে প্রকাশ করা হোক, এটাও সে পছন্দ করে না। কারণ আল্লাহর জন্য করছে, আল্লাহর কাছে লেখা হয়ে গেছে, কাজে আর কাউকে সাক্ষী বানানোর দরকার নেই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা আগের থেকেই ইমাম বুখারি রাহিমাহুল্লাহ মাদ্রাসা মসজিদের সাথে আগের থেকেই জুড়ে আছেন, আল্লাহ জোড়াইছে। আল্লাহর দিন তো আল্লাহ রক্ষা করবে, এটা তো কারোর দয়ার উপরে ছাড়েন নাই, কারোর দান দক্ষিণার উপরে ছাড়েন নাই। তিনি ক্লিয়ার বলে দিতেন, ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি মওলা এই কোরআন নাজিল করেছি, এই দীন ইসলাম, কোরআনের সারমর্ম যেটা দীন ইসলাম, আমি মওলা নাজিল করেছি, আমি কিয়ামত পর্যন্ত এটা হেফাজত করার দায়িত্ব নিয়েছি, আমি দায়িত্ব নিয়েছি। কারোর দয়ার উপর ছাড়েন নাই, কেউ সাহায্য করুক না করুক, আল্লাহ তার কুদরত দিয়ে এই মসজিদ মাদ্রাসা কোরআন সুন্না এটাকে চালু রাখবেন। হ্যাঁ, যখন কেয়ামতের টাইম এসে যাবে তখন এটাকে উঠাই নেবেন, তখন তো চালু রাখার আর কোন সার্থকতা নেই। আজকে যে বাইতুল্লাহ আমরা হজ করতেছি, তওয়াফ করতেছি, চান্স পাওয়া যায় না, এত ভিড়। এক যুক্ত ছিল রমজান ছাড়া গেলে অনেকটা খালি পাওয়া যেত, বিগত কয়েক বছর দেখলাম রমজান ছাড়া গেলেও বিশাল ভিড়। কখন যাব তওয়াফ করতে, এটা বারবার খবর নিয়ে যে এই টাইমে গেলে একটু ভিড় কম থাকবে, ভিড় একটু কম থাকবে, এটা যাচাই বাছাই করে যাইতে হয়েছে। আল্লাহ আমাকে নিছেন, আমি এটা দেখছি এত ভিড়। কিন্তু এক জামানা আসবে ইমাম মাহদি আলাইহির রিজওয়ান, ঈসা আলাইহিসসালাম এনাদের পরে একটা জামানা আসবে, ওনাদের সময় তো পুরা দুনিয়া মুসলমান। আপনি এরা বাংলায় বলে, ওষুধ খাওয়ার জন্য একজন কাফের পাবেন না, এটা বাংলা পরিভাষা। তার মানে দুনিয়াতে কোন কাফের থাকবে না, সব মুসলমান, সব মুসলমান। ওনারা আসার আগে তো নির্দেশ ছিল, হয় ইসলাম গ্রহণ করবে না হয় জিজিয়া দিবে, এই দুটোর একটাও না মানলে তাদের সাথে জিহাদ হবে। তারা ইসলামের পথে বাধা, ইসলাম যে আগে বাড়বে সবার কাছে পৌঁছবে এরা বাধা দিয়ে রাখছে। মানুষ কতল করা ইসলামের কোন উদ্দেশ্য না, কিন্তু কিছু লোক যখন বাধা হয়ে দাঁড়ায় তাদের কারণে হাজারো লোকের কাছে ইসলাম পৌঁছতে পারতেছে না, এই লোকগুলো বাধা। তখন সেই লোকগুলোকে রাস্তা থেকে সরানোর জন্য আল্লাহ জিহাদ রাখছেন। ওরে কতল করা উদ্দেশ্য না, উদ্দেশ্য ওরে সরে হাজারো লাখ কোটি মানুষের কাছে ইসলামকে পৌঁছাই দেওয়া। এরাই সেই পথে বাধা ছিল, বাধা সরাই দেওয়া হয়েছে। তো এতদিন এই তরিকা ছিল, ইসলাম কবুল করো, ইসলাম কবুল করবা না, জিজিয়া দাও, দিয়ে আমাদের রাষ্ট্রের জিম্মি হয়ে থাকো, মুসলমানদের যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় তোমাদেরকে সেই পরিমাণ নিরাপত্তা দেওয়া হবে। আর এই দুটোর একটাও না করলে ইসলাম আনবা না, অন্যকে আনতে দিবা না, এটা হবে না। তুমি নিজেও গ্রহণ করবা না, অন্যকে গ্রহণ করতে দেবা না, এটা হবে না। পথের কাঁটা সরাই দেওয়া হবে। এটা এতদিন ছিল, এখনো আছে। ইমাম মাহদী আলাইহি রিজওয়ান এই উম্মতের সর্বশেষ মুজাদ্দিদ, প্রথম মুজাদ্দিদ ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, সর্বশেষ মুজাদ্দিদ হল ইমাম মাহদী আলাইহি রিজওয়ান। আলাইহি সালাম বলা ভুল, শিয়ারা বলে, শিয়ারা ওনাকে নবীর উপরে স্থান দেয়, আমরা দেই না, উনি নবীর উপরে না। আমাদের নবীর সুন্নত উনি প্রচার করবেন, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়ে গেছে এটা উনি সংশোধন করে দিবেন। এজন্য আমরা আলাইহি সালাম বলি না, আমরা বলি আলাইহি রিজওয়ান, তার জন্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। উনি যখন আসবেন, তখন এতদিন যে ফর্মুলা ছিল তিনটা স্টেপ, ইসলাম গ্রহণ করো, না হয় জিজিয়া দাও যে মুসলমানদের সাথে থাকো, না হয় আসো তলোয়ার নিয়ে তোমার সাথে বোঝাপড়া হবে। তিনটা স্টেপ ছিল। উনি আসার পরে তিনটা স্টেপ থাকবে না, তখন দুটা দুটা স্টেপ থাকবে। হয় মুসলমান হও, আর না হয় তলোয়ার দিয়ে বোঝাপড়া হবে। নবীজি বলে গেছেন আমার বংশধর থেকে ইমাম মাহদী আসবে, তার বাপের নাম, আমার বাপের নাম যা তাই আবদুল্লাহ, তার মায়ের নাম, আমার মায়ের নাম যা তাই আমিনা, তিনি আমার বংশের হবেন। দুনিয়া জুলুমে ভরে যাবে, তিনি সমস্ত জুলুমকে দূর করবেন, করে ইনসাফ দিয়ে ভরে দিবেন। তো তার সম্পর্কে নবীজি বলেছেন যে তিনি জিজিয়া নেবেন না। এটা ইমাম মাহদীর ফয়সালা না, ফয়সালা তো নবীজি দিয়ে গেছে, উনি শুধু বাস্তবায়ন করবেন, উনি জিজিয়া নেবেন না। হয় মুসলমান হয়ে যাও, আর না মুসলমানদের সাথে মোকাবেলায় আসো। দেখো মুসলমানদের শক্তি, দেখো মুসলমান যদি ইমানদার হয়, সত্যিকার মুসলমান হয়, তাদের সাথে দুনিয়ার কোনো শক্তি নেই তাদের সাথে মোকাবেলা করতে পারবে। কারণ তাদেরকে স্বয়ং রব্বুল আলামিন সাহায্য করেন, তাদেরকে রব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে সাহায্য করেন। তো যাকে স্বয়ং রব্বুল আলামিন নিজে সাহায্য করেন, যার সাথে আল্লাহ আছে, যার সাথে ফেরেশতা আছে, তার সাথে দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করতে পারবে না, কোন শক্তি না। এই জন্য ওনারা আসার পরে ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরে পুরা দুনিয়া মুসলমান, এটা বেশ কিছুদিন চলবে, এটা আল্লাহ ভালো জানে, ধরেন 100 বছর খুব চলবে এইভাবে। এরপরে একটা বাতাস আসবে, এই বাতাসটা মুমিনদের শরীরে লাগবে, তাদের বগলে এক ধরনের ফোড়ার মতো হবে, এই ফোড়াতে তারা শহীদ হয়ে যাবে, তারা শহীদ হয়ে যাবে। তারা যখন শহীদ হয়ে গেল, মুমিন মুসলমান শহীদ হয়ে গেল, তখন আল্লাহ আল্লাহ বললে আল্লাহ কেউ নেই, যারা বললে আল্লাহ ছিল তারা সব ওই একটা বাতাস আল্লাহ পাঠাইছেন চলে গেছে। তখন হাফসা আবিসিনিয়া এখান থেকে একটা গ্রুপ আসবে, বিশাল গ্রুপ, তারা বাইতুল্লাহকে ভেঙে ফেলবে, একটা একটা পাথর আলাদা করে ফেলবে, বাইতুল্লাহর ফ্লোরের মধ্যে প্রচুর স্বর্ণ রূপা জমা আছে, প্রচুর, রাজা বাদশারা গিফট করছিল, গিফট, যাতে বাইতুল্লাহ কোন ব্যক্তির উপর নির্ভর না করতে হয়, সে নিজের ফান্ড দিয়ে নিজেই তৈরি হবে, এই জন্য রাজা বাদশারা উপঢৌকন দিছিল। কিন্তু ভাগ্যক্রমে কেউ এটা খরচ করে নাই, যতবার ঢলে এই বাইতুল্লাহ ভেসে গেছে, এখন তো ঢলে ভাসার মতো অবস্থা নেই, চতুর্দিক দিয়ে এমন পাকা পোক্তা করছে এখন আর ঢলে ভাসে না, আগে কিন্তু প্রায় ভেসে যেত, যতবার ভাসছে ততবার লোকেরা তৈরি করছে, কিন্তু ওইটা ব্যয় করে নাই, তারা নিজেদের টাকা দিয়ে করছে, যে ওইটা দিয়ে করলে আমাদের লাভ কি হলো, বাইতুল্লাহ টাকা দিয়ে যে বাইতুল্লাহ বানাই, আমরা কিছু পাইলাম না, এই জন্য তারা নিজেদের টাকা দিয়ে করছে। তো এই বাইতুল্লাহ ভেঙে ফলোর খুঁড়ে সব নিয়ে যাবে, তখন আর আল্লাহ এটাকে রক্ষা করার জন্য, এটাকে রক্ষা করার জন্য তয়রান আবাবিল পাঠাবেন না, কেউ জিহাদ করতেও আসবে না, কারণ বাইতুল্লাহর আর দরকার নেই, বাইতুল্লাহর দরকার ছিল মুমিনরা ওইটাকে কিবলা বানায় নামাজ পড়ে, তো তারাই তো মারা গেছে, ওই যে হাওয়া আসছে হাওয়া তো শহীদ হয়ে গেছে, ওটাকে আর কিবলা কে বানাবে, কেউ নেই, এটার দরকার ছিল হজ উমরার জন্য বাইতুল্লাহ দরকার ছিল, এখন কোন হজ উমরাকারী আসবে না, হজ উমরা তো মুমিন করে, মুমিন তো কেউ নেই, ওই হাওয়াতে সব মুমিন বগলে ফোড়া হয়েছে শহীদ হয়ে গেছে, তাহলে বাইতুল্লাহর আর ফায়দাটা কি, কোন ফায়দা আছে, নামাজের জন্য লাগতেছে না কিবলা বানাইতে, হজ করার জন্য লাগতেছে না, উমরা করার জন্য লাগতেছে না, কোনো কাজে লাগতেছে না। তার আল্লাহ তার ঘরকে উঠাই নেবেন। কিন্তু এখন কেউ ভাঙতে যাক, ওই টাইম আসার আগে কেউ ভাঙতে যাক, হাদিস আসছে তাদেরকে জমিনে গেড়ে দেওয়া হবে। যে কেউ বাইতুল্লাহ ভাঙতে যাবে সে ওই পর্যন্ত পৌঁছতে পারবে না, তার আগেই জমিন ফাঁক হয়ে যাবে, ওরা জমিনের ভিতর ঢুকে যাবে যে কেউ। এই হল বাইতুল্লাহ, ঠিক বাইতুল্লাহ বরাবর সাত আসমানের উপর আছে বাইতুল মামুর, বাইতুল ফেরেশতারা তওয়াব করতেছে। যে একবার তওয়াব করতে পারছে সে কিয়ামত তক সুযোগ পাবে না। ফেরেশতার সংখ্যা এত কোটি 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 কোটি, যে একবার যে তওয়াব করতে পারছে সাত চক্কর, সে আর চান্স পাবে না। ঠিক ওই বরাবর এই জন্য বাইতুল্লাহ বলা হয় মাটির নিচ থেকে নিয়ে, মাটির নিচ থেকে নিয়ে ওই বাইতুল মামুর পর্যন্ত পুরাটাই কি বাইতুল্লাহ। তা নাহলে আপনি যখন প্লেনে যাচ্ছেন তখন তো আপনার সামনে বাইতুল্লাহ পড়তেছে না, বাইতুল্লাহ তো আপনার নিচে পড়তেছে, তো নামাজ দায় হইতেছে কিভাবে, বাইতুল্লাহ সামনে হইতেছে কিভাবে? যেহেতু ওরা দেখতে দে পর্যন্ত ওই পর্যন্ত না, ওটা সাত আসমান পর্যন্ত বাইতুল্লাহ, সাত আসমান পর্যন্ত বাইতুল্লাহ। এই জন্য পেলে না বসে আপনার নামাজ হয়ে দিচ্ছে। সেই বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানে আল্লাহ এখানে থাকেন না, আমরা যারা বলি অমুকের ঘর অমুক থাকে, এখানে সেই অর্থে না। এখানে আল্লাহর ঘর বলা হয় ওই ঘরের সম্মান বোঝানোর জন্য, এই না যে আল্লাহ ওখানে বসবাস করেন, নাউজু বিল্লাহ, ওই অর্থ না। তো যত মসজিদ আপনি দেখতেছেন দুনিয়াতে যেগুলো সহিভাবে তৈরি হয়েছে, অনেক জায়গায় মসজিদ হয় ঝগড়া করে, দুই গ্রুপ ঝগড়া লাগায় করে মসজিদ বানা, এগুলো হল না। নামাজ হয়ে যাবে, তারা কোন সওয়াব পাবে না, তারা সওয়াব পাবে না। সহিভাবে যত মসজিদ নির্মাণ করা হবে সব ওই বাইতুল্লাহর ব্রাঞ্চ, বাইতুল্লাহর ব্রাঞ্চ, বাইতুল্লাহর সাথেও মাদ্রাসা আছে, মদিনার মসজিদের সাথেও মাদ্রাসা আছে, ইসলামে মসজিদ আর মাদ্রাসা একসাথে, ইসলামে মসজিদ আর মাদ্রাসা একসাথে একটা কমপ্লেক্স। আমরা আজকাল শুধু মসজিদ বানাই, অনেক জায়গা আছে না শুধু মসজিদ, এটা আমাদের একটা পূর্ণাঙ্গ না। মসজিদের সাথে যে মাদ্রাসা না থাকে এটা অর্ধেক, অর্ধেক। একটা লোক চেহারা আছে দাড়ি নেই, তাহলে তো চেহারাটা অর্ধেক, দাড়ি দিয়ে চেহারা পরিপূর্ণ হয়, দাড়ি না থাকলে চেহারা অর্ধেক হয়ে যায়। আপনি আয়নায় দেখেন, যাদের দাড়ি নেই তারা আয়নায় দেখুক, তাদের চেহারা অর্ধেক। আল্লাহ মহিলাদেরকে সৌন্দর্য দিচ্ছেন চুলের দ্বারা, লম্বা চুলের দ্বারা, পুরুষদেরকে সৌন্দর্য দিচ্ছেন দাড়ির দ্বারা। ইংরেজরা উল্টা বুঝাইছে, এটা কাটলে সৌন্দর্য বাড়ে, আর আল্লাহর হাবিব বলছে এটা রাখলে সৌন্দর্য বাড়ে। একটা দাঁড়িয়ালা লোকের দিক থেকে আপনি দেখেন কত সুন্দর দেখা দিচ্ছে, কত সুন্দর দেখা দিচ্ছে। মক্কার কাফেররাও দাঁড়িয়ে রাখত, নবীজি জীবনে একটা দাড়ি ছাড়া লোক দেখছেন, একটা। এটা ইরানের যে রাজা তার দূত, সে আসছিল তো তার দাড়ি ছিল না, তাকে দেখেই নবীজি চেহারা ঘুরাই নিছেন। এবং প্রথম প্রশ্ন এটা করলেন, তোমার চেহারাকে এত বিশ্রী বিভৎস বানাইতে কে বলেছে? দেখেন ইংরেজরা কি শিখাইল, দাড়ি কাটলে, দাড়ি কাটে মহিলা সাজো, মহিলা সাজলে তোমার চেহারা সুন্দর হবে। আমি তো বলি শুক্রবার যদি আপনার জামাটা না শুকায়, হ্যাঁ ধুয়ে নেড়ে দিছিলেন শুকায় নাই, তো বিবি সাহেবের পাজামাটা পরে কামিজটা গায়ে দিয়ে ওন্নাটা মাথায় দিয়ে আপনি কি জুমার নামাজে আসবেন? কেউ আসবে? বিবি সাহেবের কামিজ গায়ে ওন্না মাথায়, আপনি বিবি সাহেবের লেবাস অবলম্বন করলেন না, শরম পাইলেন? তাহলে বিবি সাহেবের চেহারা বানাইতে শরম পাইলেন না? আপনি তো পুরুষ, আপনি তো সিংহ, আমার তো দাড়ি রাখতে হবে। আল্লাহ, তো বলতেছিলাম শুধু মসজিদ যারা বানাইছে অর্ধেক হয় নাই, কেউ শুধু মাদ্রাসা বানাইল মসজিদ নেই, এটা অর্ধেক। নবীজি এটা করেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাও মসজিদের সাথে মাদ্রাসা করছেন, মদিনাও মসজিদের সাথে কি করছেন? মাদ্রাসা করছেন। মদিনায় যে মাদ্রাসা করছিলেন মসজিদের সাথে, ওটার নাম মাদ্রাসা তু সুফা, যারা 300 সাহাবী পড়ে থাকত, তারাই পরে বড় বড় মুহাদ্দিস হয়েছে। আর অনেকে পড়ে থাকতে পারত না, তাদের বিবি বাচ্চার হালাল রিজিকের জন্য আনসারীরা ক্ষেত খামারে মেহনত করত, মুহাজিররা ওরা তো ক্ষেত খামার বোঝে না, চাষাবাদ বোঝে না, ওরা বুঝে ব্যবসা। ওনারা কিছু মাল কিনে আজকে এখানে বাজার ওখানে চলে গেছে, কালকে ওখানে বাজার ওখানে চলে গেছে। মহাজাররা করত ব্যবসা আর আনসাররা করত ক্ষেত কামার, হালাল রিজিকের জন্য। হালাল রিজিক খাওয়া জরুরি, ফরজ। হালাল রিজিক খাইলে আপনার হার্টের মধ্যে হালাল রক্ত পাম্প করবে, তখন আপনার দিলের মধ্যে খালি নেক কাজের প্ল্যান আসবে, নেক কাজের প্ল্যান আসবে, নেক কাজ মজা লাগবে, আলেমদের কথা মজা লাগবে, কোরআন তেলাওয়াত করতে মজা লাগবে, দিনই যে কোনো কাজ মজা লাগবে, কারণ আপনার হার্টের মধ্যে পাম্প করতেছে হালাল রক্ত। আর আল্লাহ না করুক ওদেরকে হারাম খানা খায়, হারাম খানা খায়, তাহলে তার হার্টের মধ্যে পাম্প করবে নাপাক রক্ত। কি রক্ত? নাপাক রক্ত। সব পরিকল্পনা কিন্তু ওইখান থেকে হয়, আমরা মনে করি মাথায় হয়, কোরআন হাদিস তা বলে না, আকল বুদ্ধি বিবেচনা কলবের মধ্যে, মাথার মধ্যে না। বহু আয়াত, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব বলা হয়েছে। এই কলব মানে কলবের ভিতরে যে আকল আছে ওইটা। হ্যাঁ, লিমান কানা লাহু কলবুন আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ। লিমান কানা লাহু কলবুন, আরাকায় এখানে কলবুন মানে আকলুন, কোরআনে সব জায়গায় কল বলে, হার্ট বলে, আকল বোঝানো হয়েছে। কারণ আকল থাকে কোথায়? কলবের মধ্যে। এইখানে যে নাপাক রক্ত পাম্প করতে থাকে, তাহলে এই কলবের মধ্যে, এই অন্তরের মধ্যে নেক কাজের কোন পরিকল্পনা আসবে না, খালি গুনাহের পরিকল্পনা, গুনাহের চাহিদা। এই গুণা করো অনেক মজা, ওই গুণা করো অনেক মজা, ওরে ডাউন দাও, এই করো সেই করো, এইগুলোতে মজা পাই। কেন? গোড়া গলত, কলবের মধ্যে হারাম রক্ত দৌড়াই দিছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, লিমান ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহা। হে আমার রসুলগণ, তোমরা হালাল খানা খাও, নেক আমল করো। এই দুটা বাক্য যে পাশাপাশি, এর কারণ কি? তোমরা হালাল খানা খাও, নেক আমল করো, পাশাপাশির কারণেই যে হালাল খানা মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায়, হারাম খানা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে নবী আলাইহিস সালাম আমাদের সামনে যে নকশা রেখে গেছেন, নকশা মসজিদ মাদ্রাসা একসাথে একসাথে, মসজিদের বারান্দায় কেমন যেন মসজিদ, মসজিদের বারান্দায় কেমন যেন মাদ্রাসা। তাই মদিনার মসজিদের বারান্দায় 300 সাহাবী থাকত, তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একজন থেকে আমরা 5374টা হাদিস পাইছি, একজন থেকে। উনি 4 বছর নবীজিকে পাইছিলেন, উনি ইসলাম গ্রহণ পরে, গ্রহণ করার পরে নবীজি 4 বছর ছিলেন, এবং নবীজি হিজরত করার পরে কুবাতে 26 দিন ছিলেন, কুবাতে, ওখানে কিন্তু একটা মসজিদ বানাইছেন, কুবাতে একটা মসজিদ বানাইছেন। এবং বলেছেন যে এই মসজিদে কেয়ামত তাক যে 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাকে একটা উমরার সওয়াব দান করবেন। 26 দিনের মাথায় উনি মদিনা আসলেন, তো মদিনায় মসজিদ ছিল, আসাদ ইবনে জুরারা ওনারা বানাইছিলেন, কিন্তু নবীজি আল্লাহর নির্দেশে যেখানে অবস্থান করলেন সেখান থেকে দূরে, নবীজি যেখানে অবস্থান করলেন আবু আইয়ুব আনসারির বাড়িতে, এটা তো নবীজির উটকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে রাখছেন, সবাই চাইছে নবীজি আমার বাড়িতে উঠুক, আমার বাড়িতে উঠুক, সবাই চাইছে। খুদবাতে থামো, তোমরা কিছুই বলো না, আমি কোথায় অবস্থান করব? এই উট যেখানে বসে পড়বে আমি সেখানে অবস্থান করব, তা আল্লাহর ফয়সালা। তো এই উট যে অবস্থান করলো কোথায়? এখন যে মদিনার মসজিদ আছে না, ওর ঠিক পশ্চিম পাশে, ওর পশ্চিম পাশে, ওখান থেকে কিবলা তো হলো দক্ষিণ দিকে, পশ্চিম পাশে নামাজ হয় না, না পশ্চিম পাশ তো না, এটা ওখান থেকে কিবলা, তার মানে দক্ষিণ পাশে, মসজিদে নববীর দক্ষিণ পাশে, ইমামের সামনে কেউ দাঁড়ায় না, ওই পাশে আবু আইয়ুব আনসারির বাড়ি ছিল, এখানে উট বসে গেল, হুজুর সেখানে থাকলেন। এইখানে কোন মসজিদ ছিল না, এখন জামাত কিভাবে হবে? হুজুর পরেশান, পরে সিদ্ধান্ত নিলেন যে একটা বাগান কিনবেন, কিনে মসজিদ বানাবেন। তো প্রস্তাব দিলেন তাদের কাছে, তারা বলল হুজুর আপনি কিনতে চাইতেছেন কেন, আমরা এটা এমনি দিয়ে দিব, আপনি মসজিদ বানান, আপনার কেনা লাগবে না। কিন্তু নবীজি রাজি হইলেন না। কয়েকটা সমস্যা ছিল, এক তো ওই জায়গার যারা মালিক এর মধ্যে কোন কোন সদস্য না পারলেন, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত তো ইসলাম যে ব্যাপকতা লাভ করছে এটা মক্কায় করে নাই, মদিনায় করছে। এই ব্যাপকতা লাভ করার পরে এটাই কেন্দ্রীয় মসজিদ, এটা কেন্দ্রীয় মসজিদ। নবীজি চাইলেন এটা এমন ভাবে করতে হবে যাতে কিয়ামত পর্যন্ত মডেল হয়। কিয়ামত পর্যন্ত কি হয়, তা আমি যদি জায়গা ফ্রি নেই তাহলে আমার উম্মতের মধ্যে এই টেন্ডেন্সি তৈরি হবে, এই মনোভাব তৈরি হবে, ফ্রি জায়গা কোথায় পাওয়া যায়, ফ্রি জায়গা কোথায় পাওয়া যায়, কার থেকে নেওয়া যায়। দেখেন না হাউজিং ওয়ালারা যে জায়গাটা ভেজাল ওটা একটা মসজিদ বানিয়ে দেয়, সব ভেজাল খতম। এটা কোন তরিকা? দেখা যায় ভেজাল দখল করা যাবে না, চলো মসজিদ, এই মসজিদ বানালে সব হবে। নবীজি মডেল খাড়া করলেন, বলেন আমি ন্যায্য মূল্যটা কিনবো, তারপরে মসজিদ বানাইব, অক্ষ নিব না। যদি তো স্বেচ্ছায় দিলে যায় আছে, স্বেচ্ছায় জমিন দিল মসজিদের জন্য, মসজিদ বানাই ফেললো কমিটি, ঠিক আছে না যায়। কিন্তু হুজুর সেটাকে ভালো মনে করেন না। হুজুর আমাদের প্রিয় নবীজি ভালো মনে করছেন, আমি আগে কিনব, কিনে জায়গা কিনব, তারপর মসজিদ তৈরি করব। তাহলে আমার উম্মতের সামনে কেয়ামত পর্যন্ত একটা নমুনা খাড়া হয়ে গেল, আমরা ফ্রি তালাশ না করে সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে একটা জায়গা কিনি, কিনে ঠিক নবীজি যেভাবে মসজিদ বানাইছিলেন আমরা ওইভাবে বানাই, এই একটা মনোভাব তৈরি হবে, টেন্ডেন্সি তৈরি হবে। হুজুরে কি করছিলেন, কি অক্ষ নিছিলেন, দান নিছিলেন না কিনছিলেন, হাদিস খুঁজেন? আমি তো বোখারি শরীফ পড়াই বহু বছর, আমার ছাত্র বলতে গেলে পুরা দুনিয়া ছড়াই পড়ছে, অক্ষ নেন নাই, কিনে নিছেন, অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাব গ্রহণ করেন নাই। যদিও জায়েজ আছে, কিন্তু আমরা কি বুঝলাম হুজুরের কাজের দ্বারা, নবীজির কাজের দ্বারা কি বুঝলাম, কি অক্ষ নেওয়া ভালো না কিনে নেওয়া ভালো? অক্ষ ভালো হলে হুজুর অক্ষই নিতেন, নিলেন তো না, ন্যায্য মূল্যে কিনে নিলেন। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের চেষ্টা কুরবানিতে এই ইমাম বুখারি মাদ্রাসা এর জায়গার একটা ব্যবস্থা আল্লাহ করে দিছে, আপনাদের ওসিলায় ব্যবস্থা করে দিছে। এখন বাকি আছে ওই মাদ্রাসার সাথে একটা মসজিদের জায়গা দরকার, এই প্রয়োজনটা বাকি আছে। তার পরামর্শের জন্য, তার দোয়া চাওয়ার জন্য, তার দাওয়াত দেওয়ার জন্য আজকের এই মাহফিল, যে আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য জায়গা মিলাই দিয়েছেন, এখন মসজিদটা বাকি আছে, জায়গাও পাওয়া গেছে, এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করে দেন। এই মুহূর্তে কেউ কিছু দিবেন না, আমরা নিব না, আপনাদের পকেট এই মুহূর্তে খালি করার জন্য ডাকি নাই, ডাকা হয় নাই, এখন ডাকা হয়েছে জিনিসটা জানানোর জন্য, দুই নম্বর আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। তারপরে আপনার যার যখন সুযোগ হয়, ইমাম বুখারী মাদ্রাসা যেখানে আছে ওখান থেকে দিবেন, এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে আজকের এই মাহফিলের দাওয়াতটা পৌঁছাই দিবেন। যেরকম মাদ্রাসার জায়গা হয়েছে, মসজিদের জায়গা হয় নাই, এটা অনেক ফজিলতের জিনিস। হাদিসে আসছে যে মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশেষ বাড়ি তৈরি করবেন। এই হাদিসের ব্যাখ্যায় লিখছে যে এই হাদিসের এই অর্থ না যে পুরা মসজিদটা আপনাকে তৈরি করে দিতে হবে, জায়গাও কিনে দিবেন, বিল্ডিংও করে দিবেন, এই অর্থ না। অর্থ হল শরীক হওয়া, হালাল মাল দিয়ে শরীক হওয়া, জায়গা কেনার ব্যাপারে বা এখানে বিল্ডিং করার সময় যে কেউ শরীক হবে, আল্লাহ তার জন্য বেহেশতের মধ্যে বিশেষ ঘর তৈরি করবেন। আমি হাদিস পড়ছি বুখারী শরীফ থেকে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিস আপনাদেরকে শোনাই দিচ্ছি। কোন কোন হাদিসে পাওয়া যায় একটা চড়ুইয়ের বাসা যতটুক, চড়ুইয়ের বাসা, চড়ুই পাখি আছে না, মসজিদ নির্মাণে অতটুক জায়গার মধ্যে কেউ শরীক হয়, আল্লাহ তাকেও এই ফজিলত থেকে বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে কম বেশি সবাইকে তৌফিক দান করছে। আপনাদের আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, আপনাদের বন্ধু বান্ধব আছে, সকলে যদি মনে করে যেটা আমার মসজিদ আমার মাদ্রাসা, কারণ উত্তরা তো এখনো ওইভাবে ব্যাপক আকারে কোন মাদ্রাসা গড়ে উঠবে। আমি মোহাম্মদপুর থাকি, এটা একটা থানা, সেখানে গুনতে গেলে অন্তত 50টা মাদ্রাসা হবে। মোহাম্মদপুর যদি গোনা হয় 50টা মাদ্রাসা, তো দাওরা হাদিস মাদ্রাসায় 5-10টা দাওরা হাদিস। মোহাম্মদপুর মানে কি, হযরত মোহাম্মদের লোকের দ্বারা ওই এলাকা পরিপূর্ণ হয়ে গেছে, যেরকম নাম রাখছে আগের লোকেরা আল্লাহ ওইরকম করে দিচ্ছে। মোহাম্মদপুর তো সেই তুলনায় কিন্তু আপনাদের এই এলাকায় মাদ্রাসা নেই, কিছু কিছু আছে সামান্য সামান্য, এটা এই এলাকার জন্য যথেষ্ট না। যথেষ্ট না বলে বিভিন্ন বাতিল ফেরকা এইদিকে কিন্তু বেশি আখড়া বাঁধছে, যেখানে মাদ্রাসা থাকে সেটা ইসলামের ক্যান্টনমেন্ট, সেখানে কোন বাতিল আখড়া গাড়ে না, জানেন এটা টিকবে না, আমার আখড়া টিকবে না। ক্যান্টনমেন্ট কি চোর ডাকাত ঠিক করার জন্য বানানো হয়, দেশ রক্ষা করার জন্য? ক্যান্টনমেন্ট কি জন্য বানায়, চোর ধরার জন্য? চোর ধরার জন্য থানা আছে, চোর ডাকাতের জন্য না, দেশ রক্ষা করার জন্য। তো মাদ্রাসা মসজিদ বানানো হয় ইসলাম রক্ষা করার জন্য, ইসলামের কেন্দ্রবিন্দু এটা। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করে ফেলল, মুসলমানরা দিশাহারা হয়ে গেল, কি করবে? এত বছর শাসন ক্ষমতা চালানোর পরে হঠাৎ হাত ছাড়া হয়ে গেল, ওলামাদেরকে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়ায় ফাঁসি দেওয়া হল, কি করবে? লম্বা ঘটনা, আমি ওদিক যাব না, একটু ইশারা করব। নবীজি দেওবন্দ একটা শহর, সাহারানপুর জেলার মধ্যে একটা শহর, এই শহরের মধ্যে একটা জায়গা স্বপ্নের মধ্যে নকশা করে দিলেন। যিনি প্রতিষ্ঠাতা তাকে স্বপ্ন দেখাইলেন, প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুবি, নানুতা একটা জায়গার নাম, ওই জায়গায় ওনার বাড়ি, তাই নানুতুবি বলা হয়। ওনাকে নবীজি লাঠি দিয়ে ডাক দিলেন আর বলেন, এখানে একটা মাদ্রাসা করো, তোমরা তো দিশাহারা হয়ে গেছো, দিশাহারা হওয়ার দরকার নেই, এটা মাদ্রাসা বানা। উনি সকালে যায় ওই ডাক পাইলেন, ওই মাঠে ডাক আছে, ওখানে তো কোনো ঘর নেই, কেমনি মাদ্রাসা করবে? ওখানে একটা ডালিম গাছ ছিল, যে ডালিম গাছটা আল্লাহ আমাকেও কয়েকবার দেখাইছে, এখন নেই, কোন বাতিলপন্থীরা গভীর রাত্রে কেটে লয়ে গেছে। ওই ডালিম গাছটা এক দেড়শো বছর হায়াত পাইছে, এই ডালিম গাছটা ছিল ওইখানে। মাওলানা কাসেম নানুতুবি একজন আলেমকে বসাইলেন, এর নাম মোল্লা মাহমুদ, আর ওনার এক মুরিদের ছেলেকে বসাইলেন, তার নাম মাহমুদুল হাসান। একজন উস্তাদ একজন ছাত্র এই ডালিম গাছের নিচে বসাই দিলেন। নবীজি স্বপ্ন দেখাইছে, হাদিসে আছে শয়তান নবীজির সুরত ধারণ করতে পারে না, শয়তান নবীজির সুরত ধারণ করতে পারে না, তাকে ক্ষমতাই দেওয়া হয়নি, কাজে তো সত্য স্বপ্ন, কাজে দেরি করা চলবে না। তাই একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে মাদ্রাসা ডালিম গাছের নিচে, কোন ঘর নেই, চালু করে দিলেন। আজকে সেখানে কয়েকশো বিঘা জায়গা হয়ে গেছে, কত হাজার ছাত্র সেখানে পড়তেছে, পনেরো বিশ হাজার ছাত্র পড়তেছে, এবং আল্লাহ এটাকে পুরা দুনিয়ার জন্য এলেমের কেন্দ্র হিসেবে কবুল করে দিচ্ছে। যেখানে যা হক দেখবেন, তালাশ করতে থাকেন গোড়া কোথায়, ওখানে লাগবে। জাপানে যায় যদি কিছু হক পান, জাপানে যায় এই লোকটা করতে গেছে, হয় দেওবন্তে পড়ে গেছে, না যে দেওবন্তে পড়ে গেছে তার কাছে পড়ছে। যেখানে আমেরিকাতে কিছু হক পাইলেন, হক কথা, আপনি খোঁজ করেন ভাই আপনি কোথায় পড়াশোনা করছেন, হয় উনি দেওবন্তে পড়ে আসছে, না হয় দেওবন্তে যে পড়ে আসছে তার কাছে পড়ছে। আমি লালবাগ মাদ্রাসায় যাদের কাছে পড়ছি, আমি দেওবন্তে বহুবার গেছি, কিন্তু এখানে নিয়মতান্ত্রিক ছাত্র আমি হইতে পারি নাই, কিন্তু আমি লালবাগ মাদ্রাসায় যাদের কাছে পড়েছি তারা সব দেওবন্দের পড়াচ্ছিল, হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহ, তারপরে মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মুফতি দিন মুফতি আব্দুল মুইজ, যিনি খতিব উবাইদুল হক সাহেবের আগে খতিব ছিলেন বাইতুল মোকাররমের, উবাইদুল হক রহমাতুল্লাহ আগে যিনি খতিব ছিলেন, তা আমার উস্তাদ, এই লক্ষ্মীপুরের বটতলির জনার বাড়ি। তো আমরা এলেম শিখছি দেওবন্দ থেকে সরাসরি যারা পড়ে আসছে তাদের কাছে, এই হলো আমাদের সনদ। দুনিয়ার যেখানে যাবেন ওই গোড়া কোথায় দেওয়ার তবলিগ করতেছেন অনেকে, আলহামদুলিল্লাহ সবাই প্রায় তবলিগের সাথে জড়িত। এটা নবীজি বিদায় হজে বলে গেছেন, 1,50,000 সাহাবায়ে কেরামকে বলে গেছেন, আলেম সাহাবিদেরকে আলাদা করেন নাই, আলেম সাহাবিদেরকে আলাদা করেন নাই, সব একসাথে মিক্সড। এই অবস্থায় বলছেন শাহিদুল গায়েব, তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিও, আমার কথাগুলো পৌঁছাই দিও। আলেম নন আলেম সবাইকে দায়িত্ব দিচ্ছে। ইসলাম যে একমাত্র সহি ধর্ম, এ কথা বলতে তো মুক্তি লাগবে না, সাইকোলজিস্ট লাগবে না, যে কোনো পাবলিক বলতে পারে। ইসলাম একমাত্র সহি ধর্ম, ইসলাম নাজেল হওয়ার পরে সকল ধর্ম রহিত হয়ে গেছে। এখন যে কেউ কামিয়াবি চায়, মুক্তি চায়, নাজাত চায়, তাকে ইসলাম কবুল করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই, বিকল্প নেই। এই দাওয়াত নবীজি বলে গেছেন এটা, এই কারণে সাহাবায়ে কেরাম দুনিয়ায় ছড়াই ছিটাই পড়ছিল। তারা ধনী ছিলেন না, তারা অধিকাংশই দিন আনে দিন খায়, তারা কিছু কিছু পয়সা জমায় দুনিয়ায় ছড়াই ছিটাই পড়ছিলেন। চীনে তাদের কবর পাওয়া যায়, পূর্ব দিকে চীনে তাদের কবর পাওয়া যায়, পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের তীরে মরক্কো, মরক্কোতে তাদের কবর পাওয়া যায়, আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, সব জায়গায় সাহারায় কেনার কবর আছে, সুদান, সোমালিয়া, হাবাসা, মিশর, সব জায়গায় কবর আছে। উত্তর দিকে বালাবাকু ভূমধ্য সাগরের তীরে, এই পর্যন্ত কবর আছে। দক্ষিণ দিকে ইয়ামান সাগরের তীরের শহর, ওর নাম হল আদন, ইংরেজি বলে এডেন, এডেন। এই ইয়ামানের রাজধানী হল সানা, এই ইয়ামানের ভিতরে সাহাবাদের কবর আছে। নবীদের কথা বাস্তবায়ন করার জন্য তারা পুরা দুনিয়া ছড়াই পড়ছে, যে কারণে আপনি দুনিয়ার যেখানে যান না কেন মুসলমান পাবেন। সাহাবায়ে কেরামের কুরবানির কারণে দুনিয়ার যেখানে যাবেন কি আছে, মুসলমান আছে। এইভাবে কুরবানি চলতে রয়েছে, চলতে রয়েছে, আর মুসলমান বাড়তে রয়েছে। তো এক জামানা পর্যন্ত সাধারণ মানুষ ভালোভাবে বুঝত না, আমি তো পাবলিক, আমি তো এক লাইনও মাদ্রাসায় পড়ি নাই, আমি দিনের নুসরত করব কিভাবে, আমাকে তো বলা হয়েছে দিনের নুসরত করতে, আমার জান মাল আল্লাহর দিনের জন্য লাগাইতে বলা হয়েছে, তো কিভাবে লাগাব, এটা ক্লিয়ার ছিল না অনেকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন, আল্লাহ ওনার কলবের মধ্যে একটা তরিকা ঢাললেন। ওই তরিকা যখন সবাই সামনে আসলো, তখন সাধারণ লোকদের বুঝে আসলো যে আমি জান মাল কিভাবে লাগাবো। আলেমরা তো বয়ান করে, ফতোয়া ফারাজ দেয়, কিতাব পড়ায়, মসজিদে ইমামতি করে, জুমার নামাজ পড়ায়, অনেক কিছু করে, ঠিক আছে। আলেমদের দাওয়াত তবলিগ, দাওয়াত তালিম, এটা তো সবাই বুঝে, কিন্তু আমি তো আলেম না, আমি কেমনে করব। নবীজি আমাকে তো বাদ দেন নেই, আমাকেও দায়িত্ব দিতে। এই নকশাটা পরিপূর্ণভাবে সামনে আসছে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ মাধ্যমে। তুমিও গাঁটটি মুখসানে বের হও, আলেমদের সাথে তুমিও বের হও, তুমিও দাওয়াতের কাজে সাথী হয়ে যাও, সহযোগী হয়ে যাও, দেখা যাবে আল্লাহ তোমাকে কেন্দ্র করে হাজার লোকের হেদায়াতের ফয়সালা করে ফেলেছে। এখন দুনিয়াতে তালাশ করলে দেখা যাবে কয়েক কোটি লোক তারা আলেম না, কিন্তু দিনের কাজ করতেছে, দিনের জন্য সময় বের করেছে, তাদের জান মাল ইজ্জত আওলাদ দিনের জন্য লাগাই দিছে, তাই নাই? তা আল্লাহ করছে, আল্লাহ আমাদের জন্য সহজ করছে। তো ভাই বলতেছিলাম, মসজিদ আর মাদ্রাসা মিলে একটা জিনিস, এটা হলো আমার সার কথা। শুধু মসজিদ করা অর্ধেক, শুধু মাদ্রাসা করা অর্ধেক, বাংলা বলে হাফ টিকিট, হাফ টিকিট বলে। তা পরিপূর্ণ নবীজির অনুকরণ হয় না। তো ইমাম বুখারী মাদ্রাসার যারা কর্তৃপক্ষ তারাও নবীজির নমুনার উপরে মসজিদ মাদ্রাসা একসাথে চাইতেছেন এবং কোন অর্থ না জায়গা কিনে বানাইতে চাইতেছে, কারণ নবীজি মদিনার মসজিদ জায়গা কিনে বানাইছিলেন, ওনারা কিনে বানাইতে চাইতেছেন। এখন দরকার শুধু আপনাদের দোয়া, আপনাদের দোয়া আর আপনাদের সহযোগিতা আর আপনাদের পক্ষ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে দাওয়াত। এইটুক যদি হয় তো আল্লাহ তাআলা খাজানায় গায়েব থেকে কোরা করে দিবেন। আপনার কথার কথা, এই কজন মিলে এক কোটি টাকা দিলেন আর কয়েক কোটি আল্লাহ পাঠাই দিবেন। এমন লোক নিয়ে আসবে তার কাছে কেউ যায় নাই, তার কাছে কেউ যায় না, আল্লাহ পাঠাই দিচ্ছে। এই জন্য কিন্তু আল্লাহ সরাসরি পাঠায় না, আগে কিছু লোকের উদ্যোগ নিতে হয়, আগে কিছু লোকের কুরবানি পেশ করতে হয়, এরপর আল্লাহ খাজানা গায়েব থেকে পাঠাই দেয়। যে আগের তো চান আমরা বসে থাকবো ওই মূসা আলাইহিস সালামের কমের মতো, হে মূসা আপনি আর আপনার রব যান যুদ্ধ করেন, আমরা এখানে বসা থাকলাম, এইটা করলে হয় না। ওরা খামাকে ভয় পেয়েছে, তাদেরকে যে এলাকায় ঢুকতে বলা হয়েছিল তাদের বাপ মায়ের ভিটা, ওটা ওখানে যারা বসেছিল তা দেখতে বিশাল এক একটা, কিন্তু তার মনোবল একদম দুর্বল। ভাবে খালি খবর পায় আমাদের বর্ডারে একটা বাহিনী আসছে, সব দেশ ছেড়ে পালাবে, মনোবল নেই তো, বডি খুব বড়, তো বডি বড় হলে লাভটা কি হবে? সাহস লাগবে না, মনোবল লাগবে না, ওইগুলো মনোবল নেই, সাহস তো ঢুকলে ওই দিনেই ফাতা হয়ে যেত। কিন্তু তারা গেল না, উল্টা মূসা আলাইহিস সালাম বলল আপনি যান আর আমরা আল্লাহ যাক, আপনার যুদ্ধ করে আগে ফাতা করেন, ফাতা হয়ে গেলে আমরা আল্লাহ শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? এক ময়দানে 40 বছর ঘুরতে থাকল, সকালে রওনা করে বিকাল পর্যন্ত হাঁটতে থাকে, কিন্তু দেখে কি ওই সকালে যে জায়গাতে রওনা হয়েছিল ওই জায়গায় আসছে। সকালে রওনা করে সারাদিন হাঁটে, হাঁটে বিকালে কি দেখে ওই জায়গায় আসছে। 40 বছর আল্লাহ আসমানতে তাদের খাবার পাঠাইত, মান্না সালোয়া, মেঘকে তাদের জন্য ছাদ বানাই দিছিল, আর তাদের কাপড় চোপড়কে আল্লাহ বলে দিছিল যে কোন কাপড় ফাটবা না, ছিঁড়বা না, যারা শিশু আছে ওরা বড় হবে, ওদের কাপড়ও বড় হবে, আল্লাহ অর্ডার দিছিলেন। দুনিয়ার চিজ ও আসবাব ছাড়া আল্লাহ 40 বছর এদেরকে লালন পালন করে দেখাই দিছে আমি দুনিয়ার কোন কিছুর দিকে মুখাপেক্ষী না, মখলুক কিছুই পারে না আমার হুকুম না হলে, কিন্তু আমি সবকিছু পারি, আমার কারো দরকার নেই। 40 বছর দেখাই দিচ্ছে। তো ওরা এই কথা বলছিল, যে আপনি আর আপনার খোদা জানেন। আলহামদুলিল্লাহ আমরা তো বনী ইসরাইল না, কিন্তু আমরা মোহতাম সামনে এই কথা বলবো না যে আপনি আর আপনার খোদা চেষ্টা মেষ্টা করেন, মসজিদ বানাইতে পারলে আমরা আসবো নামাজ পড়তে। আমরা তো উম্মতে মুহাম্মাদি, যারা নবী না হয়ে নবীওয়ালা কাজ যারা পাইছে, নবী না হয়ে নবীওয়ালা কাজ যারা পাইছে, এবং যাদেরকে খায়রে উম্মত বলা হয়েছে, সর্বোত্তম উম্মত বলা হয়েছে, 6 লক্ষ নবীর মধ্যে কারোর উম্মতকে খায়রে উম্মত বলা হয় নাই, একমাত্র আমাদের নবীর উম্মতকে কি বলা হয়েছে, খায়রে উম্মত বলা হয়েছে। কেন? নবী নেই, এখন নবীর কাজটা তারা করবে। আগের নবীরা 1000 বছর দাওয়াত দিছে, 500 বছর দাওয়াত দিছে, অথচ আগে সব নবী বংশভিত্তিক, গোত্রভিত্তিক, এলাকা ভিত্তিক, আর আমাদের নবী সারা দুনিয়ার নবী, তমাম জিন ইনসানের নবী, উনি দাওয়াত দিতে 23 বছর, গোত্রের নবী দাওয়াত দিল 950 বছর, আর পুরা দুনিয়ার নবী দাওয়াত দিল 23 বছর। কেন? ওনার তো 1000 বছর দাওয়াত দেওয়ার দরকার, দেয় নাই কেন? এই জন্য দেন নাই যে আল্লাহও দায়িত্ব দিছে উম্মতের উপরে, নবীরও বারবার দায়িত্ব দিছে উম্মতের উপরে, আমি যে কাজটা নিয়ে আসছি এই কাজটা তোমাদের করতে হবে। আগের উম্মতের জন্য ছিল মুস্তাহাব, তোমাদের জন্য ফরজ। আগের উম্মতের জন্য দাওয়াত কি ছিল? মুস্তাহাব, তোমাদের জন্য ফরজ, করতেই হবে। এটা কৈফিয়ত দিতে হবে না করতে। আমরা সেই নবীর উম্মত, কুরবানি করলেন নবীর উম্মত। কাজেই আপনারা দোয়া করে দেন, আর যার যা তৌফিক হয় মাদ্রাসায় জমা করবেন। মাদ্রাসা কি? মাদ্রাসায় শুধু পড়ানো হয় না, নায়েবে রসুল বানানো হয়, যার থেকে বড় কোনো ডিগ্রি নেই। আপনি কোনো বড় ডিগ্রি আনতে পারবেন পুরা দুনিয়ার মধ্যে? যত ব্যারিস্টার বলেন, গ্রাজুয়েট বলেন, মাস্টার্স বলেন, সব এক পাল্লায় রাখেন, আর নায়েবে রসুল, রসুলের নায়েব, রসুলের জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইবে, রসুলের মেম্বারে বসে জাতিকে জান্নাতের রাস্তা দেখাবে, তাকে বলে নায়েবে রসুল। তো কোন ডিগ্রি বড় হবে? নায়েবে রসুল বড় হবে। এই নায়েবে রসুল বানানো হয় মাদ্রাসা, নায়েবে রসুল তৈরি করার কেন্দ্র। আর একদিক যে সময় সময় আপনাদেরকেও ডাকা হয়, ডাকায় আপনাদেরকেও আল্লাহর সাথে জুড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, আজকে ডাকা হয়েছে, এরকম বছরে কয়েকবার ডাকা হয়, দেখে আপনাদের কিছু দিনই কথা শোনাই দেওয়া হয়। আপনারাও ছাত্র, মসজিদে নববীতে 2 রকম ছাত্র ছিল না, 300 পড়ে থাকত, আর বাকি আনসার মহাজেররা মাঝে মধ্যে আসত। তো ইমাম বুখারী মাদ্রাসায় কিছু ছাত্র পড়ে থাকে, আর আপনাদের যখন ডাকা হয় আপনারা আসেন, তাহলে মিল আছে না? মিল আছে, এটাই তরিকা। তো এখন এটাই আমার দাবি, দরখাস্ত যে আপনারা দোয়াও করে দেন, আর যার যা তৌফিক আছে। মাদ্রাসা হল আল্লাহর ব্যাংক, মসজিদ মাদ্রাসা কি? আল্লাহর ব্যাংক। এখানে দিলেন মানে কি? রসিদ কাটলেন মানে কি? মানে আপনি অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুললেন, ওটা মাদ্রাসা ওলারা ফেরত দিবে না, ফেরত দেওয়ার মালিককে, আসল মালিক যে, উনি আপনাকে ফেরত দিবে। কঠিন হাসরের দিন, যেদিন আপনার ছেলে আপনার পরিচয় দিবে না, আপনার মেয়ে পরিচয় দিবে না, আপনার স্ত্রী পরিচয় দিবে না, আপনার বাপ পরিচয় দিবে না, আপনার মা পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না, সেই কঠিন দিনে আল্লাহ এই আল্লাহর ব্যাংকে আপনি যা জমা করবেন কত গুণ যে বাড়াবে এটা আমরা বলতে পারব না। আল্লাহ কইছেন বেগয়ের হিসাব, এত গুণ বাড়াবো আমি তোমার দানটাকে, সেই গুণটা তোমাদের কোন মেশিনে আসবে না। তোমরা যত ক্যালকুলেটর আবিষ্কার করছো ওটা দিয়ে ওটা বের করা যাবে না, এত গুণ বাড়ায় আমি দিব। একটা খেজুরির কথা এক হাদিস আছে, উহুদ পাহাড় সমান বাড়ায় আল্লাহ। উহুদ পাহাড় 3 মাইল লম্বা, আদার তত 1.5-2 মাইল উঁচা। একটা খেজুরকে যদি এত বড় করতে পারে তা আপনার দানকে তিনি কত গুণ বাড়াবেন। তবে এখন মসজিদের জন্য আপনাদের কাছে দরখাস্ত করা হইতেছে, দোয়াও করেন এবং রসিদ কেটে জমাও দেন যে যা পারেন, এখন না পরে। আর দাওয়াতটা ব্যাপকভাবে পৌঁছাই দেন, যদি ছাপানো দাওয়াত নামা থাকে সেটাই দিবেন, না হয় মৌখিক পৌঁছাই দিবেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে দেখা যাবে মসজিদের ফান্ড জমা হয়ে গেছে, জায়গা কেনা হয়ে গেছে, 2-1 বছরের মধ্যে দেখা যাবে মসজিদও দাঁড়াই গেছে মাদ্রাসাও দাঁড়াই গেছে। এটাই আপনার পরকাল, এটাই আপনার পরকাল, এটাই আপনার জান্নাতের সনদ, জান্নাতের সনদ, জান্নাতের ওসিলা। আমরা সবাই কি এই ইমাম বুখারি মাদ্রাসা এবং মসজিদ এর জন্য কিছু ত্যাগ কুরবানি করতে রাজি আছি? সবাই রাজি আছি? এই বাপ মাসে যারা আছি সবাই রাজি আছি এবং এর দাওয়াত পৌঁছাই দিতে রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহু সাল্লাম মুহাম্মাদিন নবী। اللهم صل على سيدنا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين يا ارحم الراحمين مهربانی করে আমাদের সকলকে maaf করে দাও। يا الله সকলকে সিরাত মুস্তাকিমের উপরে قائم থাকার তৌফিক দান করো। يا الله আমাদের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, বিশেষ করে যারা তোমার দরবারে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হায়াতে আছি আমাদেরকে ইমানি জিন্দেগি নসিব করো, আল্লাহ সুন্নতি জিন্দেগি নসিব করো, দাওয়াতি জিন্দেগি নসিব করো, মসজিদ মাদ্রাসার খেদমতের জিন্দেগি নসিব করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের নেক মকসুদ গুলো পূরণ করে দাও। আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা মাল নসিব করো, আল্লাহ হারাম মাল থেকে গুনার কাছ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন আমাদের যার যে পরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, যে কোনো ধরনের পরেশানি আছে, ওলা তুমি অন্তর্যামী, সবার পরেশানিকে দূর করে দাও আল্লাহ। বিশেষ করে আমাদের মুরব্বী, সকলের মুরব্বী, আমার শায়খের খলিফা হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তিনি বেশ কিছুদিন অসুস্থ, আল্লাহ বেশ কিছুদিন কষ্ট পাইতেছেন, আল্লাহ তাকে তুমি দ্রুত শিফায়ে কামেলা আজেলা নসিব করো, আমাদের মধ্যে ফিরায় আনো, আল্লাহ ওনার জুবান থেকে হেদায়তের কথা শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, এই ইমাম বুখারী মাদ্রাসা মসজিদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। ইয়া আল্লাহ, এর মাদ্রাসার জায়গা তো তুমি দিয়ে দিয়েছো, আল্লাহ এর মসজিদের জায়গার দরকার, আল্লাহ তুমি মঞ্জুর করে দিলে ভাইদের জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ তুমি মঞ্জুর করে দাও এবং এই ভাইদেরকে হালাল রিজিক পয়সা নিয়ে আল্লাহ এই মসজিদের জমি খরিদ করার জন্য আগায় আসার তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও, সদকায়ে জারিয়া বানায় দাও, বিনা হিসাবে আল্লাহ হিসাব চাইলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো শক্তি আমাদের নেই, আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত নসিব করো। তোমার এই দিনের খাতিরে, তোমার এই দিনের খেদমত রসিলায় আল্লাহ আমাদের আওলাদদেরকেও কবুল করে নাও, আমাদের আত্মীয় স্বজনদেরকেও কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও, শান্তি শৃঙ্খলার দেশ বানায় দাও, আল্লাহ সমস্ত অন্যায় অবিচার বন্ধ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে দাওয়াত ও তালিমের দেশ বানায় দাও, আল্লাহ ওলামা এবং মুসলমানদের দেশ বানায় দাও, তাদের অবস্থানকে মজবুত করে দাও, মাদ্রাসাগুলোর অবস্থানকে মজবুত করে দাও। ইয়া রাব্বাল আলামিন, দুশ্মনরা এদেশকে নিয়ে নানান রকম ষড়যন্ত্র করতেছে, কিভাবে আমাদেরকে টুকরা টুকরা করা যায় তার প্ল্যান বানাইতেছে, আল্লাহ দুশ্মনদের প্ল্যানকে তুমি নস্যাত করে দাও, ধূলিসাৎ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে দান করো, যত মুসিবত থেকে মুক্তি চেয়েছেন আমাদেরকে মুক্তি দান করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই দুনিয়া তো মুসাফির খানা, কেউ আসতেছে কেউ চলে যেতেছে, আল্লাহ আমাদেরও যাইতে হবে, আল্লাহ যেদিন তুমি ডাক দিবে, আল্লাহ আমরা যেন কালেমার সাথে ইমানের সাথে আল্লাহ তোমার দিনের খেদমত করতে করতে তোমার দরবারে হাজির হইতে পারি, আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করো। আল্লাহ এই করোনা থেকে সব ভাইকে হেফাজত করো, আল্লাহ সব ভাইকে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।
উপস্থিতি একটু দয়া করে আর দু চারটা মিনিট একটু বসুন। হযরত যেহেতু বলছেন, আমরা যেহেতু আপনাদের প্রতি